বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট ডক্টর পেজিশকিয়ান বলেছেন ইরান কখনোই গুন্ডামি মেনে নেবে না, জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। ইসরায়েলের তেল আবিবের কাছে একাধিক বাসে বোমা বিস্ফোরণ, পশ্চিম তীরে বড় ধরনের আগ্রাসন চালানোর নির্দেশ দিল নেতানিয়াহু। বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান উপদেষ্টা বলেছেন ভাষা আন্দোলনের মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। এবং ভারতের নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, মানতে নারাজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজিশকিয়ান বলেছেন ইরান বারবার ঘোষণা করেছে যে তেহরান সংলাপ চায় কিন্তু যে কোনো মূল্যে আলোচনা করবে না। গতকাল তেহরান প্রদেশের বুদ্ধিজীবীদের সাথে এক বৈঠকে পেজিশকিয়ান একথা বলেন। তিনি বলেন নিষেধাজ্ঞা আরোপ করে ক্ষেপণাস্ত্র বা অস্ত্র থাকা উচিত নয়, একথা বলার পর আবার আলোচনার কথা বলা গ্রহণযোগ্য নয়, মর্যাদার সাথেই আলোচনা করতে হবে, ইরান কখনোই গুন্ডামি মেনে নেবে না। পেজিশকিয়ান বলেন যদি তারা মর্যাদার সাথে আসে আমরা আলোচনা করব, কিন্তু আমরা জোর জবরদস্তির কাছে নতি স্বীকার করব না। শুরু থেকেই আমরা ঘোষণা করেছি যে আমরা সংলাপ এবং আলোচনা চাই কিন্তু যে কোনো মূল্যে নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেন। একই সাথে বলেছেন তিনি ইরানের সাথে চুক্তির জন্য উন্মুক্ত। ট্রাম্পের নীতির প্রতি ইঙ্গিত করে পেজিশকিয়ান বলেন তিনি মনে করেন যদি তিনি এসে আমাদের হুমকি দেন তাহলে আমরা আগামীকাল পিছু হটব এবং বলব ঠিক আছে, আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব, কিন্তু আমরা মর্যাদা সম্পন্ন মানুষ, যদি তারা মর্যাদার সাথে আসে তাহলে আমরা সংলাপে বসব, কিন্তু আমরা জোর জবরদস্তির কাছে নতি স্বীকার করব না।
গাজা এবং লেবাননে ইসরায়েলি সরকারের অপরাধের দিকে ইঙ্গিত করে ইরানি প্রেসিডেন্ট বলেন, গাজা, লেবানন এবং ফিলিস্তিনের অসহায় জনগণের বিরুদ্ধে অপরাধী ইসরায়েলের গৃহীত পদক্ষেপ কোন জাগ্রত বিবেক মেনে নেবে না। তিনি আরও বলেন, আমেরিকা এবং ইউরোপ কেবল ইসরায়েলি সরকারের বর্বরতা সমর্থন করেনি, বরং তাদের বোমা এবং অস্ত্রও দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার বলেছেন, ইরানের উন্নত অস্ত্র এবং দক্ষ সশস্ত্র বাহিনী দেশকে শত্রুদের যে কোনো হামলা মোকাবেলা করতে সক্ষম। ইরানের দক্ষিণে IRGC পদাতিক বাহিনীর সামরিক মহড়ার ফাঁকে প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মেজর জেনারেল হোসেন সালামি এই মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি ট্রু প্রমিজের মতো অভিযানে আমরা ইরানি জনগণের দৃঢ় সংকল্প এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি উল্লেখযোগ্য জনসমর্থন দেখেছি। তিনি বলেন, উন্নত এবং আধুনিক সামরিক সরঞ্জামের সাহায্যে আমরা ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। আমাদের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিশ্বব্যাপী সামরিক অগ্রগতির সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের অত্যন্ত দক্ষ ও নিবেদিত প্রাণ বাহিনীর সাথে মিলে এগুলো আরও কার্যকর হয়ে উঠেছে। প্রথম ইসরায়েল বিরোধী অভিযান 2024 সালের এপ্রিলে পরিচালিত হয়, যেখানে ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে 300-এরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সফর শেষে কাতারে ফিরে সেদেশের আমির তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, আঞ্চলিক উন্নয়ন, অগ্রগতি এবং স্থিতিশীলতার লক্ষ্য পূরণে ইরান ও কাতারের মধ্যে সমন্বয় ও প্রচেষ্টা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটি বার্তায় লিখেছেন, দুই দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে আরও ফলপ্রসূ সহযোগিতা এবং বিদ্যমান অংশীদারিত্ব সম্প্রসারণের যৌথ প্রচেষ্টার কাঠামোর অংশ হিসেবে আমি তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে দেখা করেছি। কাতারের আমির আরও বলেন, এই বৈঠকে আমরা সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করেছি, দুই দেশের মধ্যে প্রচেষ্টা এবং সমন্বয় জোরদার করা হবে বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি কাতারের আমির তেহরান সফর করেছেন। তেহরান সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হয়েছে। সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় ধরনের আগ্রাসন চালানোর জন্য দখলদার বাহিনীকে নির্দেশ দিয়েছেন। গতকাল তেল আভিভের কাছে বাথ ইয়াম শহরে একাধিক বাসে বোমা বিস্ফোরণের পর ওই নির্দেশ দেন তিনি। বিস্ফোরণের পর ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং শহরটি একরকমের থমকে গেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাথ ইয়াম শহরে বেশ কয়েকটি বাসে বিস্ফোরণ ঘটেছে। কমপক্ষে তিনটি খালি বাসে লাগানো বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রতিটি বিস্ফোরক ডিভাইসের ওজন 5 কেজি বলে জানা গেছে। নেতানিয়াহুর কার্যালয়ে বাসে বিস্ফোরণের ঘটনাকে গণহামলার চেষ্টা বলে উল্লেখ করেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে ইসরায়েলি পুলিশ দাবি করে তেল আভিভের কাছে দুটি শহরতলিতে 3টি বাসে বিস্ফোরণ হয়েছে, সেখানে 4টি বিস্ফোরক যন্ত্র পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যে বাসগুলোতে বিস্ফোরণ হয়েছে সেগুলো ডিপোতে দাঁড়ানো ছিল, বাসে কেউ ছিল না। বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী, সামরিক বাহিনী ও সিনবেতের প্রধান এবং পুলিশ কমিশনারের সঙ্গে নেতানিয়াহু কথা বলেছেন বলে জানিয়েছে তার কার্যালয়। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, টাইমারযুক্ত কয়েকটি বিস্ফোরক যন্ত্র শনাক্ত করা হয়েছে, আরও কোথাও বিস্ফোরক যন্ত্র আছে কিনা তা নিশ্চিত হতে গণপরিবহনে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমে সম্প্রচার করার খবরে দেখা গেছে, ডিপোতে একটি বাসে আগুন জ্বলছে, পুড়ে যাওয়া একটি বাসের ছবিও দেখা গেছে। গত মাস থেকে পশ্চিম তীরে সামরিক অভিযান চালাচ্ছে ইহুদিবাদী বাহিনী।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, 52-21 ফেব্রুয়ারি শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সব ধরনের অন্যায় অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। ঢাকায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। প্রধান উপদেষ্টা বলেন, জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছে। বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। প্রধান উপদেষ্টা বলেন, মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। মাতৃভাষার পর মানুষ যত ভাষাই আত্মস্থ করুক না কেন, সেসব নতুন ভাষায় যতই পারদর্শিতা অর্জন করুক না কেন, মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, পৃথিবীর প্রায় সব দেশে নানা দেশের নানা ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক প্রজন্ম ধরে বসবাস করেন। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে 24 ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায়, কিন্তু সে ভাষা মাতৃভাষায় পরিণত হয় না। তারা নিজেদের মধ্যে একত্র হলেই উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়, তাদের মূল ভাষার সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করে নেয় নিজেদের অজান্তেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে কোনো ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের লেখা চিঠির উত্তরে একথা বলেছেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, একজন শিক্ষার্থীর স্বাধীনতা থাকবে নিজের পছন্দ মতো ভাষায় লেখাপড়া করার। চিঠিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন, জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে রাজনীতি করছে অবিজেপি শাসিত রাজ্যগুলো। তার দাবি, এই নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজনীতি বন্ধ করা প্রয়োজন। তবে দক্ষিণ ভারতের অবিজেপি রাজ্যগুলোর দাবি, হিন্দি ভাষা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এটা শুধু দক্ষিণ ভারতের রাজ্যগুলোর চিত্র, আর এই অবস্থা গোটা দেশের সব রাজ্যের। 2020 সালে সংসদে কোনো আলোচনা ছাড়াই নয়া শিক্ষানীতি পাশ করেছে নরেন্দ্র মোদী সরকার। এতে বলা হয়েছে, মাতৃভাষা বা স্থানীয় ভাষায় নির্দেশনার মাধ্যমে পড়ার কোনো সুযোগ থাকবে না। সব শ্রেণীতে সংস্কৃত বাধ্যতামূলকও করা হয়েছে। ধীরে ধীরে, ধাপে ধাপে এই জাল তৈরি করেছে বিজেপি। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ বলেছেন, ইরানের মোকাবেলায় আমেরিকা সহ গোটা আধিপত্যবাদী শক্তি সফটওয়্যার চালাচ্ছে, বিশেষ করে তারা গণমাধ্যম ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। তিনি আজ জুমার নামাজের খুতবায় একথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সকলকে জাতীয় ঐক্য জোরদার করতে হবে। সম্প্রতি বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা দেশজুড়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিকে তিনি ইসলামী বিপ্লবের পক্ষে গণজাগরণ হিসেবে বর্ণনা করেন। তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, যদি আমাদের ঐক্য না থাকত তাহলে আমরা আজকের অবস্থানে পৌঁছতে পারতাম না। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র 12 বছর আগে দারখুইন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। আমাদের যুব সমাজ এবং বিজ্ঞানীরা সাহায্য করেছে, এর ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ অব্যাহত ছিল। শহীদ খারাজির স্মরণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি আজ এই কথা বলেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। We'll be right back. বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একজন স্বৈর শাসক হিসেবে বর্ণনা করেছেন। এ ব্যাপারে ইউরোপের দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী গাজী আব্দুর রশিদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একজন স্বৈর শাসক হিসেবে বর্ণনা করেছেন। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নির্বাচন ছাড়া একজন স্বৈর শাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তা দেশই থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে একজন মাঝারি সফল কৌতুক অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন। ফার্স্ট টুডে এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল নামক সামাজিক নেটওয়ার্কে লিখেছেন, জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন ব্যয় করার কথা বলে একটি যুদ্ধে প্রবেশ করতে রাজি করিয়েছিলেন যা যেটা অসম্ভব ছিল, এমন একটি যুদ্ধ শুরু করাই উচিত হয়নি। এদিকে জেলেনস্কি দাবি করেছেন, ট্রাম্প ভুল তথ্যের উপর গড়ে ওঠা পরিবেশে বাস করছেন। ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধ শুরু করার জন্য অভিযুক্ত করার একদিন পর জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবার ভুল তথ্য দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, রাশিয়ার ভুল তথ্যের বুদবুদে আটকা পড়েছেন ট্রাম্প। জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের দাবির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি ইউক্রেনের অবস্থানের উপর জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ শেষ করার কোনো চুক্তিতে পৌঁছানো যাবে না। জাতিসংঘ বলেছে, ইউক্রেন ইস্যুতে আমাদের কোনো মন্তব্য নেই। আমেরিকা ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বাক যুদ্ধ বেড়ে যাওয়ার পর জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, জাতিসংঘ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনার আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদক ডুজারিককে প্রশ্ন করেছিলেন, জাতিসংঘের মহাসচিব কি মনে করেন যে জেলেনস্কিকে একজন স্বৈর শাসক বলা এবং রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করার জন্য জেলেনস্কিকে দোষারোপ করা এই যুদ্ধের অবসানের প্রচেষ্টাকে দুর্বল করে দেবে? এর উত্তরে ডুজারিক বলেছেন, জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের মুখপাত্র বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের কর্মকর্তাদের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে পারেন না। তবে ব্রিটেন বলেছে, আমরা জেলেনস্কির পক্ষে। জেলেনস্কির বিরুদ্ধে ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সহ ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্বরা ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেনের জেলেনস্কিকে একজন স্বৈর শাসক হিসেবে আখ্যায়িত করে ডোনাল্ড ট্রাম্পের মৌখিক আক্রমণের বিরুদ্ধে ফোনে জেলেনস্কিকে সমর্থন জানিয়েছেন। জার্মানিও একই ধরনের প্রতিক্রিয়ায় বলেছে, ট্রাম্প ভুল বলছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ জোর দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের জেলেনস্কিকে স্বৈর শাসক বলা বিপজ্জনক। শুলজ আরো বলেছেন, জেলেনস্কিকে একনায়ক হিসেবে অভিহিত করার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত ভুল এবং বিপজ্জনক। তিনি আরো বলেছেন, ইউক্রেনের সংবিধান এবং নির্বাচনী আইনে যুদ্ধকালীন সময়ে দেশে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা নেই। তার মতে জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা ঠিক নয়। ফ্রান্সও এক প্রতিক্রিয়ায় বলেছে, ইউক্রেনের ব্যাপারে আমাদের মিত্ররা ঐক্যবদ্ধ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেছেন, ফ্রান্স এবং তার মিত্ররা ইউরোপের বিষয়ে ঐক্যবদ্ধ। মস্কো এবং কিয়েভের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর জন্যই যে চুক্তি হোক না কেন, তাতে ইউক্রেনের অধিকার এবং ইউরোপের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নেওয়া উচিত।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn,
আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের প্রেসিডেন্ট ডক্টর পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই গুন্ডামি মেনে নেবে না, জোর জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। ইসরায়েলের তেলাইভের কাছে একাধিক বাসে বোমা বিস্ফোরণ, পশ্চিম তীরে বড় ধরনের আগ্রাসন চালানোর নির্দেশ দিল নেতানিয়াহু। বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান উপদেষ্টা বলেছেন, ভাষা আন্দোলনের মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। ভারতের নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, মানতে নারাজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবারে আরও একটি খবর। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ফিলিস্তিনি জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি হামাস নিয়ে আরব লীগের উপমহাসচিব হোসাম জাকির বক্তব্যে অত্যন্ত বিস্ময় প্রকাশ করে একথা বলেছেন। মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আরব লীগের উপমহাসচিব বলেছেন, ফিলিস্তিনি জনগণের স্বার্থে হামাসকে সরে দাঁড়াতে হবে। হামাস মুখপাত্র হাজেম কাসেম জোর দিয়ে বলেছেন, আমরা বিভিন্ন বৈঠকে গাজা উপত্যকা পরিচালনার জন্য রাজনৈতিক ও নির্বাহী কমিটিতে সর্বোচ্চ নমনীয়তা দেখিয়েছি, এমনকি আমরা মিশরের প্রস্তাব অনুযায়ী জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাবেও সম্মত হয়েছি। শ্রোতা বন্ধুরা, চলুন এবার আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং সাথে বাংলাদেশ ভারতের বিষয়টিও থাকবে। আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভিসি প্রফেসর শাহজাহান খান মুকুল। জনাব শাহজাহান খান মুকুল, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
অধ্যাপক শাহজাহান খান মুকুল, শুরুতেই আপনার কাছে জানতে চাইব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন, তবে তিনি যেভাবে পদক্ষেপ নিচ্ছেন তা মূলত আমেরিকার কূটনীতির ঐতিহ্যের সাথে সম্পূর্ণ বিপরীত। তো এটা কি চীন, রাশিয়া এবং ইরানের যে বলয় গড়ে উঠেছে তাদের কূটনীতির সফলতা, নাকি ট্রাম্পের ব্যর্থতা?
ধন্যবাদ আপনাকে এবং সবাইকে শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি একজন ব্যক্তি হিসেবেই মূলত রাজনীতি আবির্ভাব, এবং সেটাকেই রিপাবলিকান পার্টি মূল্যায়ন করে ওনাকে প্রার্থী করেছিলেন, এবং উনি আগেও একবার নির্বাচিত হয়েছেন, আবারও নির্বাচিত হয়েছেন। এখান থেকে পরিষ্কার যে ট্রাম্প তার নিজস্ব ধ্যান ধারণা এবং নিজস্ব যে সমস্ত প্রায়োরিটি সেটাকেই উনি আফল বা সেটাকে উনি অগ্রাধিকার দেন। আমেরিকার যে চিরাচরিত নিয়ম বা রেওয়াজ অথবা তাদের ঘনিষ্ঠ বন্ধু ইউরোপের যে সমস্ত বিষয় আছে তাদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, এগুলোর ব্যাপারে ওনাকে খুব যত্নবান দেখা যায়নি, আগেও দেখা যায়নি, এবারও দেখা যাচ্ছে না। মূলত আমি মনে করি যে উনি একজন ব্যবসায়ী হিসেবে আর্থিক বিষয়টা গুরুত্ব দিয়ে থাকেন বেশি অন্যান্য বিষয়ের উপরে। দুনিয়াব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের যে অন্যান্য স্বার্থ আছে, নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদের প্রভাব বিস্তার করার, সেই স্বার্থটা হচ্ছে উনি ওনার ব্যক্তিগত চিন্তাধারা বিশেষ করে আর্থিক বিষয়টাকে গুরুত্ব দেন, এবং যার ফলে আমরা দেখেছি এর আগেও উনি বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে আমেরিকার যে ভ্যালু আছে, যে নীতি মূল্যবোধ আছে, সেগুলোকে উনি যথেষ্ট গুরুত্ব দেননি। এটাও কোনো নতুন বিষয় না এখন যেটা উনি করেছেন।
আলাপন।
জি অধ্যাপক শাহজাহান খান মুকুল, আপনি ট্রাম্পের ব্যবসায়ী মনোভাবের কথা বলছিলেন, আর সেটাই তিনি সবার আগে দেখছেন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতির সাথে যায় না। কিন্তু যে বিষয়টি আমি জানতে চাইছিলাম, যে ট্রাম্পের বর্তমানের যে অবস্থান এবং তার বিরুদ্ধে চীন, রাশিয়া এবং ইরানের যে বলয় গড়ে উঠেছে, সে বিষয়টি সম্পর্কে আপনার মূল্যায়ন।
আমেরিকার বিরুদ্ধে যে চীন, রাশিয়া এবং ইরানের যে একটা সমঝোতা আছে, সেটা সাথে আমার মনে হয় না যে ট্রাম্পের সিদ্ধান্তের কোন প্রভাব আছে। কারণ ট্রাম্প আগে থেকেই এগুলো বলে আসছে যে সে পুতিন তার বন্ধু এবং ইউক্রেন যুদ্ধ সে বন্ধ করতে চায়। এখন দেখা যাক, অনেকগুলো প্রতিক্রিয়া হবে আমি যদি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, বিশেষ করে ইউরোপে যারা এখন শাসন ক্ষমতায় আছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পার্টিকুলার, তারা অত্যন্ত চিন্তার মধ্যে আছেন। তাদের আপনার হয়তো খেয়াল করছেন যে একজন বড় মাপের কূটনীতিবিদ মিটিং এর মধ্যেই উনি চোখের পানি ফেলেছেন। তো এতে মনে হয় যে ইউরোপ ট্রাম্পের ব্যবহারে মোটেই সন্তুষ্ট না, বরং তারা অনেক কষ্ট পাচ্ছে। এবং এভাবে ট্রাম্প আগাচ্ছে, এভাবে চুক্তি যদি হয়েই যায়, যুদ্ধবিরতি হয় এবং ভাগাভাগি হয়, তাহলে ইউরোপ সমীকরণ
গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যাপক শাহজাহান খান মুকুলের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক শাহজাহান খান মুকুল, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে তৎপরতা চালাচ্ছেন, অথচ গাজা দখলের তিনি হুমকি দিচ্ছেন, তো এই বিষয়টি সম্পর্কে আপনার মূল্যায়ন কি, আপনি কি বলবেন এ সম্পর্কে?
আমি মনে করি ট্রাম্পের কিছু কিছু বক্তব্য মনে হয় যে এটা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। বলেছিলেন যে উনি গ্রিনল্যান্ড দখল করে নেবেন, কানাডাকে আমেরিকার অন্তর্ভুক্ত করে নেবেন, ঠিক একই ভাবে বা তার চেয়ে আরো অ্যাগ্রেসিভ হয়েছে উনি গাজা আমেরিকা নিয়ে নেবে। এটা মানে এটা মনে হয় যে একটা ছেলে খেলার মতো অবস্থা। গাজাকে ফেরাই নিতে পারে না, এতদিন যুদ্ধ করার পরেও এত মহারাষ্ট্র দিয়েও সেটা হয়নি, উনি গাজাকে নিয়ে নেবেন আমেরিকার দখলে, এটা আবার সহজ হবে বলে আমার মনে হয় না। বরং উনার যে সাধারণ কথাবার্তা বা সাধারণ মানুষের কথাবার্তার বাইরে যে সমস্ত যে বচন, সেগুলোর একটা অংশ আমি মনে করি। উনি যদি চেষ্টাও করেন এটা সম্ভব হয়, কারণ যারা গাজার মানুষ তারা কেন তাদের জন্মভূমির তাদের পূর্বপুরুষের ভূমি ত্যাগ করে অন্য জায়গায় চলে যাবে? আমেরিকা যদি বলা হয় যে আলাস্কা থেকে সমস্ত আপনি বের হয়ে যাও, গাড়ি করা বের হয়ে যাবে? যাবে না। গাজার লোকরা বেরিয়ে যাবে না। তারা প্রমাণ করেছে গাজার লোকরা ওখানে সপরিবারে জীবন দিয়েছে, তারপরে ওখান থেকে তারা বাঁচার জন্য তারা একটু নিজেদেরকে সরিয়ে নেয়নি। আর এখন তারা যুদ্ধের পরে তাদের মনোবল আরো বেড়ে গেছে, তারা সারা বিশ্বকে দেখাইতে পেরেছে যে তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তাদের ভূমি তারা ছাড়বে না। এই অবস্থায় ট্রাম্পের যে দাবি সেটা আমার মনে হয় না যে কোনোভাবে সমর্থন পাবে। তাছাড়াও আরব বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে যাদের সহযোগিতা ট্রাম্প কামনা করেছিল, তারা সবাই এটাকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং আমি এখানে কোনো সম্ভাবনা দেখি না, কিন্তু ট্রাম্পের পক্ষে যে কোনো কাজ করাই সম্ভব, যেহেতু তাদের আর্থিক শক্তি আছে এবং সামরিক শক্তি আছে, তারা এখানে একটা অঘটন ঘটানোর চেষ্টা করতেও পারে। যদিও সেটা দীর্ঘমেয়াদী ভাবে এটা সফল হবে বলে আমার মনে হয় না, কিন্তু ট্রাম্পের কাছ থেকে যে কোনো কিছুই সম্ভব, কোনো কিছু একদম উড়ে দেওয়া যায় না।
অধ্যাপক শাহজাহান খান মুকুল, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে জানতে চাইছি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অনেকেই ধারণা করেছিলেন বাংলাদেশ ইস্যুতে ভারতের পক্ষে তিনি কাজ করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু হয়নি। বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
দেখেন, ভারত এশিয়া মহাদেশের একটা অন্যতম বড় দেশ এবং এদের সাথে আমেরিকার অনেক স্বার্থ জড়িত, ব্যবসায়িক থেকে শুরু করে নিরাপত্তা সমস্ত বিষয়ে স্বার্থ জড়িত। সুতরাং ভারত আমেরিকার কাছে একটা গুরুত্বপূর্ণ দেশ নিঃসন্দেহে, এবং ট্রাম্পও ভারতের সাথে মোদীর সঙ্গে তার বন্ধুত্বের কথা বারবার বলেছেন, মোদীও বলেছেন তার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের কথা। কিন্তু আমি আগেই বলেছি, আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে, ট্রাম্প যতই বন্ধু হোক আর যতই কাছের লোক হোক, যখন ট্রাম্পের স্বার্থ আসবে তখন সে তার স্বার্থের বাইরে কিছু চিন্তা করবে না, বন্ধুত্ব তার স্বার্থকে কোনো ক্রমেই কম্প্রোমাইজ করতে পারবে না বা করবে না, অস্বীকার করবে না, এখনো করবে না। আর আপনি এই অঞ্চলের কথা বলেন, এই অঞ্চলে ভারতের যে প্রভাব, আপনি ভারতের প্রতিবেশী যে রাষ্ট্রগুলোর কথা চিন্তা করেন, বাংলাদেশ থেকে আরম্ভ করে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, কারোর সাথে ভারতের স্বাভাবিক সম্পর্ক নাই, সবার সাথে অনেকটা বৈরী সম্পর্ক, শত্রুতামূলক না হলেও। সুতরাং এই অবস্থায় যে দেশ তাকে কোন বৃহৎ শক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যদি তাদের পার্টনার মনে করে এই অঞ্চলের তাদের প্রভাব বৃদ্ধি করার জন্য বা তাদের স্বার্থ রক্ষার জন্য, এটা মারাত্মক ধরনের ভুল হবে। আমি আশা করি আমেরিকার যে বর্তমান প্রশাসন তারা জিনিসটা ভালো মতো বুঝবে এবং এক্ষেত্রে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত পরিষ্কার করে বলা যায় যে সাম্প্রতিক ঘটনা যেগুলো হয়েছে গত বছর বাংলাদেশে, তার আলোকে এদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদকে তারা প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে ভারত এদেশে বিগত সরকারের আমলে যেভাবে অন্যায়ভাবে নির্বাচনকে প্রভাবিত করেছে এবং আর্থিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে, ন্যায্য পানি থেকে বঞ্চিত করেছে বা বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে, এদেশের জনগণ স্বাভাবিক কারণেই ভারতের প্রতি বন্ধুসুলভ মনোভাব রাখতে পারে নাই। মনে করি ভারতের পররাষ্ট্রনীতির একটা ব্যর্থতা এবং তাদের মূল্যায়ন করা উচিত যে জনগণের সাথে কিভাবে সম্পর্ক সৃষ্টি করবে যাতে তারা এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক রক্ষা করতে পারে।
অধ্যাপক শাহজাহান খান মুকুল সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আজ এখানেই বিদায় চাইছি আলাপন থেকে। আগামী সপ্তাহে অন্য কোন বিষয় নিয়ে হাজির হব, সে আসরেও আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গেল আসরে আমরা ফেরিওয়ালার ছেলে বাহরামকে দেয়া সাপের রাজার আংটির গল্প শুনিয়েছিলাম। জাদুকরি ওই আংটি দিয়ে বাহরাম কি করেছিল সেই গল্প শোনাবার সময় ছিল না। যাই হোক, আজকের আসরে বাকি গল্প শোনাবার ইচ্ছে রইল।
বলেছিলাম সাপের রাজা হযরত সোলাইমানের আংটিটা বাহরামকে উপহার দিয়েছিল। বাহরাম আংটিটা নিয়ে রাজাকে ধন্যবাদ জানাল আর শাহজাদা বাহরামকে শহর পর্যন্ত এগিয়ে দিয়ে বলেছিল, এই আংটিটা ডান হাতের মাঝের আঙুলে পরিয়ে বাম হাতটা যখনই আংটির পাথরের উপর রাখবে, আংটির গোলাম তোমার সামনে হাজির হয়ে যাবে, তুমি তখন যা চাইবে তাই সে তোমার জন্য নিয়ে আসবে।
এই বলে শাহজাদা গুহায় ফিরে গেল। বাহরাম ভীষণ ক্ষুধার্ত ছিল, সে সোলাইমানি আংটিটার মূল্যবান পাথরের ওপর হাত বুলাল, অমনি আংটির গোলাম এসে হাজির হয়ে গেল। বাহরাম তাকে বলল, আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য কিছু পোলাও আনো, মিষ্টি আনো। নিমিষেই সেসব খাবার এসে গেল এবং বাহরাম মজা করে খেল। খেয়ে দেয়ে বাসায় ফিরে মাকে সব ঘটনা খুলে বলল। মাকে সে আরো বলল, মাটির এই পুরনো ছোট্ট ঘরটা ভেঙে একটা প্রাসাদ বানালে কেমন হয়। মা বললেন, না, আমার ঘরটা রেখে পাশে তুই তোর জন্য একটা প্রাসাদ বানা।
মায়ের অনুমতি পেয়ে বাহরাম অমনি দিল আংটির পাতরে ঘষা। আংটির গোলাম এসে হাজির হয়ে গেল। বাহরাম বলল, একটা চমৎকার প্রাসাদ বানাবে, প্রাসাদে চাকর বাকর সাজ সজ্জার সব যেন সুন্দর হয়। চোখের পলকেই সেসব হয়ে গেল। তারপর থেকে বাহরাম রাজকীয় জীবনযাপন করতে লাগল। তবে একটাই কম ছিল, সেটা হলো সুন্দরী একটা বউ। তারও ব্যবস্থা হলো। কিভাবে হলো জানেন?
বাহরাম একদিন চমৎকার এক ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল রাজকুমারীকে। রাজকুমারী প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তাকে দেখেই বাহরামের ভালো লেগে গেল। দ্রুত বাড়িতে ফিরে মাকে বলল বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। মা রাজপ্রাসাদে গিয়ে বিয়ের প্রস্তাব দিতেই উজিরের পরামর্শে কঠিন শর্ত দিয়ে বসল রাজা। বলল, আমার মেয়েকে বিয়ে করতে হলে 7টি উটের পিঠ বোঝাই করা রূপা, মেয়ের মাথার মুকুটের জন্য 7টি হীরা, 7টি জার ভর্তি খাঁটি সোনা, মুক্তা দিয়ে বোনা 7টি গালিচা নিয়ে আসতে হবে।
মা রাজার শর্ত বাহারামকে বলল। বাহারাম আংটির গোলামকে দিয়ে সহজেই সেসব শর্ত পূরণ করে 7 দিন 7 রাত ধরে উৎসব করে রাজকন্যাকে বিয়ে করে নিজ প্রাসাদে নিয়ে এল। কিন্তু পাহাড়ের পেছনেই ছিল তাতারিদের এলাকা। তাতারি শাহজাদা কয়েক বছর আগে থেকেই রাজকন্যাকে ভীষণ ভালোবাসত। তাই এক ফেরিওয়ালার ছেলে রাজকন্যাকে বিয়ে করে নিয়ে যাওয়ায় ভীষণ কষ্ট পেল। সে এক ধূর্ত বুড়িকে পাঠালো ফেরিওয়ালার ছেলে ধনী হবার রহস্য আবিষ্কার করার জন্যে। বুড়ি বাহারামের স্ত্রীর কাছে গিয়ে বলল, সে অসহায় এক নিঃসঙ্গ মানুষ। বুড়ির কথা শুনে বাহারামের স্ত্রীর মন গলে গেল। সে বুড়িকে বলল, তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবেই বুড়ি থেকে গেল আর সুযোগ খুঁজতে লাগল রহস্য উদ্ঘাটনের।
বুড়ি একদিন বাহরামের স্ত্রীকে জিজ্ঞেস করল, তুমি কি জানো তোমার স্বামী এত সম্পদের মালিক হলো কিভাবে? সে বলল, না তো, আমি তো জানি না। বুড়ি বলল, কেন জানো না? তুমি তো তার স্ত্রী, তোমার অবশ্যই জানা উচিত। বাহরামের স্ত্রী অর্থাৎ রাজকুমারী ভাবল, সত্যিই তো, সে কারণেই সে বাহরামকে একদিন জিজ্ঞেস করল। বাহরামও সত্যি ঘটনা বউকে সুন্দরভাবে খুলে বলল, এমনকি আংটিটা কোথায় রাখে তাও দেখিয়ে দিল। পরদিন বুড়ি কৌশলে সব জেনে নিল এবং তার কদিন পরই সে আংটিটা নিয়ে পালিয়ে গিয়ে তাতারি শাহজাদার হাতে দিয়ে দিল।
তাতারি শাহজাদা আংটির পাথরে ঘষা দিতেই গোলাম এসে হাজির। শাহজাদা গোলামকে বলল, আমি চাই রাজকন্যা হবে আমার স্ত্রী, আর ফেরিওয়ালার ছেলে সম্পদ হবে ফেরিওয়ালার মতোই, তার বেশি না। শাহজাদার হুকুম সাথে সাথেই তামিল হয়ে গেল। বাহারামের প্রাসাদ হাওয়া হয়ে গেল। তার স্ত্রীকে দেখা গেল তাতারি শাহজাদার পাশে। বাহারাম এ সময় মরুভূমিতে তার চাকর বাকর সহ ঘোড়া দৌড়াচ্ছিল। হঠাৎ করেই তার সব কিছু উবে গেল, কোনো কিছুই থাকল না, কেবল তার গায়ে জরাজীর্ণ একটা পোশাক ছাড়া। বাহারাম প্রাসাদের দিকে ফিরে গিয়ে দেখল প্রাসাদ বলতে কোনো কিছুরই অস্তিত্ব নেই, সব কিছু আগের মতো হয়ে গেল। সেই পুরনো ছোট্ট মাটির ঘর, সেই গরিবি অবস্থা। বাহারাম বুঝতে পারল তার আংটিটি চুরি হয়ে গেছে, সেজন্য তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল।
এ সময় মা বলল, উড়ে আসা জিনিস এভাবেই হাওয়ায় মিলিয়ে যায়। আমার কাছে কিছু টাকা আছে, এগুলো নিয়ে তুই বাজারে যা। তোর বাবা যে কাজ করত সেই কাজে আবার লেগে যা। রেশম গুটি কিনে আন। বাহরাম ভারাক্রান্ত মনে বাজারে গেল ঠিকই, কিন্তু কোনো রেশম গুটির দোকানই খুঁজে পেল না। রাত হয়ে এলে অগত্যা মন খারাপ করে সে শহরের পাশেই একটা বিশ্রামাগারের দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। সেখানে কোত্থেকে যেন বেড়াল, কুকুর আর সাপ এসে জড়ো হলো। এদের সবাইকে একদিন বাহরাম বাঁচিয়েছিল। তারা সবাই এখন জানতে চাইল বাহরামের মন খারাপের কারণ কি। সে সব ঘটনা খুলে বলল। সঙ্গে সঙ্গে কুকুর এবং বেড়াল গেল পশু পাখিদের কাছে, গিয়ে জানতে চাইল বাহরামের শত্রুর ব্যাপারে। একটা পাখি বলল, তাতারি শাহজাদার এক বুড়ি চাকরানি ওই আংটিটা চুরি করে নিয়ে গেছে।
পরদিনে বেড়াল এবং কুকুর তাতার শহরের দিকে রওনা হল। বিড়াল বলল, কি করব এখন? কুকুর বলল, তুই প্রাসাদের ভেতরে যাবি, রাজকন্যাকে খুঁজে বের করে জিজ্ঞেস করবি আংটিটা কোথায় আছে, এটুকু জেনেই ফিরে আসবি, যা। রাজকন্যা যখন বুঝতে পারল বিড়ালটা তার স্বামীর পক্ষ থেকে এসেছে, দেরি না করে তাকে বলল, শাহজাদা সব সময় আংটিটা তার হাতে রাখে আর ঘুমানোর সময় মুখে পরে রাখে। বিড়াল এটুকু জেনেই ফিরে গেল কুকুরের কাছে, তাকে সব খুলে বলল। কুকুর একটা ফন্দি আঁটল।
পরবর্তী রাতে শাহজাদা যখন ঘুমিয়ে পড়ল, বিড়াল রান্নাঘরে গিয়ে একটা ইঁদুরকে ধরে বলল, বাঁচতে চাইলে যা যা বলছি তাই তাই কর, যা তোর লেজটাকে মরিচের গোড়ার পাত্রে ঢুকিয়ে ভালো করে মরিচ মাখিয়ে নে। ইঁদুর তাই করল। এবার বিড়াল শাহজাদার রুমে গেল, সঙ্গে নিয়ে গেল ইঁদুরকেও। বিড়ালের আদেশ অনুযায়ী ইঁদুর শাহজাদার বুকে উঠে লেজটা শাহজাদার নাকে ঢুকিয়ে দিল। শাহজাদা তখন ভীষণ জোরে হাঁচি দিল, অমনি তার মুখ থেকে আংটিটা বেরিয়ে গিয়ে মেঝেতে পড়ল। বিড়াল আংটিটা মুখে নিয়ে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে বাইরে অপেক্ষমান কুকুরের কাছে দিয়ে দিল। কুকুর আংটিটা নিয়ে দ্রুত দৌড়ে গেল জঙ্গলের দিকে। পরে বিড়াল এবং কুকুর আংটিটা নিয়ে বাহরামের হাতে পৌঁছে দিল।
বাহরাম দেরি না করে আংটির পাথরের উপর হাত বুলাল, অমনি আংটির গোলাম এসে হাজির হয়ে গেল। এভাবে বাহরাম ফিরে পেল তার স্ত্রীকে, ফিরে পেল তার হারানো প্রাসাদ আর সকল সম্পদ। সব কিছু ফিরে পাবার পর বাহরাম হজরত সোলাইমানের আংটিটা যাতে আর কোনো খারাপ লোকের হাতে না পড়ে, সেজন্যে ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের গভীর অতলে। কে জানে সমুদ্রের তলদেশে এত যে সম্পদ, সেগুলো ওই আংটির কারণে কিনা? তো শ্রোতা বন্ধুরা, আপনাদের কি ধারণা?
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সুন্দর জীবন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সময় স্বল্পতার সংকট থেকে মুক্তির উপায় নিয়ে খানিকটা কথা বলেছি। আজ আমরা এ বিষয়ে আরো কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
আজকের কাজ আগামীকালের জন্য কখনোই ফেলে রাখতে নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হোসেন আলাইহি সাল্লামের একজন অনুসারীর নাম ছিল তারমা বিন হাকাম। ইমাম হোসেন আলাইহি সাল্লাম যখন কারবালা ও কুফার দিকে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে ইমামের সঙ্গে তিনি দেখা করেন। এ সময় ইমাম হোসেন আলাইহি সাল্লাম তাকে সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ জানান, কিন্তু তারমা বিন হাকাম তখনই সফরসঙ্গী না হয়ে তার কিছু কাজ সম্পন্ন করে ইমাম হোসেনের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এরপর তিনি কাজ সেরে ইমামের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সেখানে গিয়ে দেখলেন ইমাম হোসেন আলাইহিসাল্লাম ততক্ষণে শহীদ হয়ে গেছেন। এভাবে তিনি ইমাম হোসেন আলাইহিসাল্লামকে সহযোগিতা করার সুযোগ হাতছাড়া করেন। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামও আজকের কাজ আগামীকালের জন্য ফেলে না রাখতে মানুষকে পরামর্শ দিতেন। তিনি এক অনুসারীকে লেখা চিঠিতে বলেছেন, বাকি জীবনকে কাজে লাগাও, আগামীকাল করব, পরশু করব, এসব বলো না। তোমার আগে এমন অনেকেই ধ্বংস হয়ে গেছে যারা নিজেদের খেয়াল খুশির উপর অটল থেকেছে এবং কাজ ফেলে রেখেছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই আল্লাহর নির্দেশে তাদেরকে চলে যেতে হয়েছে।
সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি কোন পরিবেশে বড় হয়েছে, কোন পরিবেশে শিক্ষা গ্রহণ করেছে, তা সময় ব্যবস্থাপনার প্রভাব ফেলে। কোন কাজে কত সময় ব্যয় হবে তার অনেকটাই নির্ভর করে ওই ব্যক্তি কাজটিকে কতটা পছন্দ করেন অথবা কাজটিকে কতটা মনোযোগ দিতে পারছেন। দিন রাতের ২৪ ঘন্টা সবার কাছে সমান নয়। কেউ কেউ আছেন দিনের একটা বিশেষ সময়ে কাজে আনন্দ পান, স্বাচ্ছন্দ্য অনুভব করেন, কাজে মনোযোগটাও তখন বেশি দিতে পারেন, এ কারণে দ্রুত কাজ সারতে পারেন। এ কারণে সবারই উচিত নিজের কাজের জন্য এমন উপযোগী সময় চিহ্নিত করে সে সময় গুরুত্বপূর্ণ কাজগুলো করা। তাহলে স্বল্প সময়েই বেশি কাজ করা সম্ভব হবে। তবে এরও আগে আরেকটি কাজ করতে হবে। প্রথমে আপনাকে জানতে হবে দিন রাতের ২৪ ঘন্টা অথবা সপ্তাহের ৭ দিন আপনি কিভাবে কাটাচ্ছেন, কোন কাজে কতটুকু সময় দিচ্ছেন তা ভালোভাবে পরিমাপের চেষ্টা করুন। আপনি হয়তো ভাবছেন ইমেল চেক করা অথবা ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার পেছনে প্রতিদিন আপনার মাত্র ১৫ মিনিট সময় ব্যয় হচ্ছে, কিন্তু বাস্তবতা এমন নয়।
আপনি ভাবছেন সোশ্যাল মিডিয়ার পেছনে প্রতিদিন আপনার মাত্র ১৫ মিনিট সময় ব্যয় হচ্ছে, কিন্তু বাস্তবে প্রতিদিন আপনার এক ঘন্টারও বেশি সময় সেখানে চলে যাচ্ছে। অনেকে আবার ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া নিয়ে থাকছেন, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যক্তি বুঝতেই পারছেন না যে তিনি তার মহামূল্যবান সময় অগুরুত্বপূর্ণ কাজে ব্যয় করে দিচ্ছেন। আপনি আসলে কতটুকু সময় এক্ষেত্রে ব্যয় করছেন তা পরিমাপের সহজ উপায় হচ্ছে কিছু কম্পিউটার প্রোগ্রাম বা অ্যাপ ব্যবহার করা। আপনি এক্ষেত্রে রেসকিউ টাইম ও টুগলের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন, ক্যালেন্ডারের সাহায্য নিতে পারেন। আপনি কোন কাজে কত সময় ব্যয় করছেন তা এসব অ্যাপের সাহায্যে বের করতে পারবেন, এবং এক সপ্তাহ এই কাজটি করলে আপনি বুঝতে পারবেন আপনার সময় কিভাবে চুরি বা অপচয় হচ্ছে। এরপর সময়ের সদ্ব্যবহারের জন্য আপনি দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কর্মসূচি নির্ধারণ করতে পারেন এবং সে অনুযায়ী এগোতে পারেন। এক্ষেত্রে বিখ্যাত পারেটো প্রিন্সিপাল আপনাকে সহযোগিতা করতে পারে।
ইতালির ভিল ফ্রেডো ফেডেরিকো দামাসো পারেটো টাইম ম্যানেজমেন্ট আর প্রোডাক্টিভিটির এই নিয়ম উদ্ভাবন করেছেন। তার নাম অনুসারেই একে পারেটোর ৮০-২০ নীতি বলা হয়। পারেটো তার গবেষণায় দেখেছেন ইংল্যান্ডের ২০% লোকের কাছেই ৮০% সম্পত্তি। আরও দেখেছেন যে নিজের বাগানে ছিটানো ২০% মটর দানা থেকে ৮০% চারা বেরিয়েছে। নীতিটা তাই এমন, ২০% চেষ্টা দিয়েই ৮০% ফল আসে। অবশ্য একদম অঙ্ক কষেই যে ৮০-২০ হবে এমনটা নয়। ৮৫-১৫, ৯০-১০, ৯৫-৫ এরকম অনেক কিছুই হতে পারে। আপনি কোনো ভাষায় দক্ষ হতে চাইলে ওই ভাষার কয়েক লাখ শব্দ আর ব্যাকরণ জানতে হবে না। মাত্র ২০% শব্দ দিয়েই আপনি ৮০% কথাবার্তা সারতে পারবেন। কিছু ব্যবসা প্রতিষ্ঠান কিংবা রেস্টুরেন্টের অভিজ্ঞতা থেকেও জানা যায় ২০% পণ্যই তাদের ৮০% বিক্রি এনে দেয়, আবার তাদের কেবল ২০%ই গ্রাহকই ৮০% অভিযোগগুলো করেন।
৮০-২০ নীতি আরেকটু সুস্পষ্ট করতে একটা উদাহরণ দিচ্ছি। আপনি খুব ভোরে উঠে পড়তে বসেছেন এবং সারা দিনে সব মিলিয়ে প্রায় ১০ ঘন্টা পড়লেন। এখন দিন শেষে যদি আপনি হিসেব করতে বসেন তাহলে দেখতে পারবেন সকালে উঠে প্রথম ২ ঘন্টায় আপনার ভালো পড়া হয়েছে সারাদিনের বাকি ৮ ঘন্টা থেকে। প্রথমের ওই ২ ঘন্টায় আপনি বেশি মনোযোগ দিতে পেরেছিলেন, যার কারণে আপনার প্রোডাক্টিভিটি বা কাজের ফল ভালো হয়েছে। অর্থাৎ আপনার সারাদিনের পড়ার ৮০% ভালো রেজাল্ট এসেছে মোট ব্যয়িত সময়ের ২০% থেকে। আপনাকে সারাদিনের কাজকে পর্যালোচনা করে দেখতে হবে কোন কাজগুলো আপনার সময় সবচেয়ে বেশি নষ্ট করছে। ঘন ঘন মেইল চেক, সব ফোন রিসিভ, মোবাইলের নোটিফিকেশনে নজর, এসবই পাবেন তালিকায়। দুপুর ১২টায় আর বিকেল ৪টাতেই কেবল মেইলের উত্তর দিন, যেসব ফোন পরে কলব্যাক করলেও চলবে তা পারতপক্ষে রিসিভ করবেন না। স্মার্টফোনের নোটিফিকেশন বন্ধ করুন। নিজের মেধা শ্রম দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করতে।
অর্থাৎ 80-20 নীতি ভালোভাবে অনুসরণ করার জন্য আপনাকে প্রতিদিন কি কি কাজ করেন তার একটা তালিকা তৈরি করতে হবে। এবার খেয়াল করুন যে আপনার লক্ষ্য পূরণে প্রতিদিনকার কোন কাজগুলো আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করছে। সম্ভব হলে এই কাজগুলোই আগে সেরে ফেলুন। আরেকটা স্পষ্ট করে বলছি, দিনের গুরুত্বপূর্ণ 5টি কাজের তালিকা তৈরি করে ঠিক করুন এর মধ্যে ঠিক কোন কাজটি করলে পরিবার কিংবা কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবেন। বাকি 4টি কেটে দিন এবং কেবল ওই কাজেই সবচেয়ে বেশি সময় দিন। যে 20% পণ্য আপনাকে 80% আয় দিচ্ছে এগুলোর মান বাড়াতেই মন দিন সবচেয়ে বেশি। বেশি গ্রাহক বা ক্লায়েন্ট মানে সবসময় বেশি আয় নয়। যে 20% গ্রাহক আপনাকে 80% লাভ দিচ্ছে তাদের সঙ্গেই সম্পর্ক গাঢ় করে আরো কাজ বা অর্ডার নিন। ছোট্ট একটি তালিকা করুন, কোন 20% মানুষ আর কোন 20% গ্রাহক কিংবা কাজ আপনার 80% মানসিক যন্ত্রণা, রাগ, সময় অপচয়ের কারণ, আর কোন 20% এনে দিচ্ছে আর্থিক ও মানসিক তৃপ্তি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thank you.